الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر أكبر لا إله إلا الله اللهم رب العالمين
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
آمين. আজ ইনশা আল্লাহ তালার অপার কৃপায় জুমার নামাজের পর যথারীতি জলসা সালানার শুরু হবে, অর্থাৎ জলসার অনুষ্ঠান সূচি অনুযায়ী জলসার প্রথম অধিবেশন আরম্ভ হবে। কিন্তু জুমার একটি গুরুত্ব রয়েছে, এ কথা আমাদের স্মরণ রাখতে হবে। তাই এই গুরুত্বকে দৃষ্টিপটে রেখে আমাদের এই প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করা উচিত। এবং আজ জলসার কারণেও এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বা এই দায়িত্ব পালনের জন্য যেসব দোয়া করবেন তার মধ্যে জলসা সব দিক থেকে কল্যাণময় হওয়ার জন্য দোয়া করুন। জুমার গুরুত্ব সম্পর্কে হাদিসে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন বা শুক্রবার। এদিন তোমরা আমার উপর অনেক অনেক বেশি দরুদ পাঠ করো, কেননা এই দিন তোমাদের এই দরুদ আমার সামনে উপস্থাপন করা হবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে এমন এক মুহূর্ত আসে যখন মোমেন যদি এই মুহূর্তে আল্লাহ তালার কাছে দোয়া করে যা কিছু চায় আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করেন। এবং তিনি বলেন এই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত, অতএব এটি হচ্ছে জুমার গুরুত্ব। আর যদি আজকের দিনে আমরা আজকের যে ইবাদত এবং জুমার খুতবা শোনাকালীন সময়, কেননা খুতবাও জুমার ইবাদতেরই অংশ, এতে সব দোয়ার চেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়া করা উচিত তা হচ্ছে দরুদ শরীফ পাঠ করুন, মনোযোগ দিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন যদি বলেন তাহলে এর অর্থ এবং এটি যদি একটা গভীর চেতনা নিয়ে পাঠ করেন যে হে আল্লাহ তাআলা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান উন্নত করার জন্য তার অনিন্দ্য সুন্দর বাণী এবং শিক্ষামালাকে সফল করে তার আনিত শরীয়তকে প্রতিষ্ঠিত করে এর শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য বিশ্ববাসীর উপর প্রতিষ্ঠা করে দাও এবং আমাদেরকে এই বাণী প্রচারের ক্ষেত্রে সাহায্যকারী হওয়ার ভূমিকা পালনের তৌফিক দাও। এবং তার উম্মতের জন্য যে নির্ধারিত পুরস্কার রাজি রয়েছে তার মধ্যে থেকে আমাদের অংশীদার বানিয়ে দাও। আর যখন আমরা আল্লাহুম্মা বারেক আলা মুহাম্মাদিন বলবো তখন এই চেতনা নিয়ে যেন আমরা বলি যে হে আল্লাহ, এটিও আমাদের দোয়া, এটিও আমাদের দোয়া যে তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান এবং শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য দিয়েছ এবং পবিত্রতা দিয়েছ সেই তাকে প্রতিষ্ঠিত করে শত্রুদের ব্যর্থ এবং নিষ্ফল করে দাও এবং আমাদেরকেও তা দেখার এবং তার অংশে সফলতার যে দৃশ্য তা যেন আমরা দেখতে পাই এবং এর অংশে যেন আমরা পরিণত হতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সমস্ত অনিষ্ট পরিকল্পনা করা হচ্ছে তা যেন শত্রুদের উপরে উল্টে যায়। এবং যখন আমরা আজ সম্মিলিতভাবে এই দোয়া সম্মিলিতভাবে এবং সমষ্টিগতভাবে করব তখন এটি এমন দোয়া যা নিশ্চিত রূপে আল্লাহ তাআলার দৃষ্টিতে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ করবে। এবং আল্লাহ তাআলা ভালোবাসার দৃষ্টিতেই দেখেন এই দোয়া, এবং আমরা এর গ্রহণযোগ্যতার ফলে আমরা কল্যাণমণ্ডিত হই বা লাভবান হই। এরপর এর বহমান যে কল্যাণ ধারা তার মধ্যে থেকে আমরা অংশ পেতে থাকি। আপনাকে যখন তার মান্যকারীদের দোয়া যখন মহানবী সাল্লামের খেদমতে পেশ করা হয় বা তার উপর দরুদ পাঠ করা হয়, তখন তার দোয়ার কল্যাণও আমরা লাভ করি। আর এভাবে কল্যাণের এক ধারা সূচিত হয়। আমাদের বিভিন্ন জলসার অনেক বড় একটি উদ্দেশ্য হচ্ছে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যা বর্ণনা করেছেন, আর বয়াতের উদ্দেশ্যও তিনি একথাই বলেছেন যে নিজেদের প্রভু প্রতিপালক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানুষের হৃদয়ে যেন প্রাধান্য বিস্তার করে। হৃদয়ে ভালোবাসা তখনই জয়যুক্ত হতে পারে, প্রাধান্য বিস্তার করতে পারে, যখন আমরা তার উপর হৃদয়ের গভীর থেকে অন্তঃস্থল থেকে তার প্রতি দরুদ পাঠ করি। এটি আল্লাহ তাআলারও নির্দেশ। এরপর নিজেদের অবস্থাকেও সে অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করুন বা সাজানোর চেষ্টা করুন যার আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার ভালোবাসার কারণে তার প্রতি দরুদ পাঠ করা এবং তার অনুসরণও আল্লাহ তাআলার ভালোবাসা লাভকারী বানাবে। কাজেই জুমার সময়ও এবং জুমার পরেও বিশেষভাবে আর অন্য যে দুদিন রয়েছে এই দুদিনেও মনোযোগ দিয়ে দরুদ এবং জিক্রে ইলাহিতে প্রত্যেককে সময় কাটানোর চেষ্টা করা উচিত, সময় অতিবাহিত করার চেষ্টা করা উচিত, যাতে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করত, আমাদের শত্রুদের সকল ষড়যন্ত্র যেন তাদের উপর উল্টিয়ে দেন, আর মহানবী সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর ইবাদতের সৃষ্টির প্রাপ্য অধিকার প্রদানের প্রতিও আমরা উত্তম দৃষ্টান্ত দেখতে পারি। এটিও আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ তাআলা মোমেনদের এই চিহ্ন বা পরিচয় বর্ণনা করেছেন যে তারা পরস্পর ভালোবাসা প্রেম প্রীতি এবং দয়ার্দ হয় এবং সহানুভূতি রাখে এবং এভাবে জীবন যাপন করে। আর এক্ষেত্রেও আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখতে পাই যার চিত্র আল্লাহ তাআলা অঙ্কন করেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমার কষ্টে তাদের কষ্ট নিপত হওয়া তোমার জন্য কষ্টদায়ক। তার সকল চিন্তা অস্থিরতা কষ্ট মোমেনদের জন্য ছিল, তিনি এটি সহ্য করতে পারতেন না যে তাদের সামান্য কষ্ট হোক, এটি তিনি সহ্য করতে পারতেন না। মোমেনদের সামান্য যদি কষ্ট পৌঁছত তাও তাকে অস্থির করে তুলত, ব্যাকুল করে তুলত। তো এই আদর্শই আমাদের সামনে স্থাপন করা হয়েছে যে তোমরা পরস্পরের কষ্ট দেখে তোমরা যেন অস্থির হও, তোমাদের মাঝখানে ব্যাকুলতা সৃষ্টি হয়। আর এটি তখনই হতে পারে যখন সত্যিকার অর্থেই একে অপরের জন্য দয়া ভালোবাসার চেতনা আমাদের মাঝে থাকবে। জলসা আয়োজন করার যে উদ্দেশ্যগুলো রয়েছে এর মধ্যে একটি উদ্দেশ্য হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এটিও বর্ণনা করেছেন যে জামাতের সম্পর্কের মধ্যে যেন ভ্রাতৃত্ব
তবে মজবুত হতে
আর ভালোবাসার সম্পর্ক তখনই দৃঢ় হয় যদি নিঃস্বার্থভাবে মানুষ পরস্পরের জন্য কুরবানি করে, পরস্পরের আবেগ অনুভূতির প্রতি সচেতন হয় বা শ্রদ্ধাশীল হয়। প্রাথমিক জলসাগুলো যখন হতো, যখন তরবিয়তের সেই মান ছিল না যা মসীহ মওউদ ইসলাম আমাদের কাছে চাইতেন, আর কোরবানি এবং ত্যাগের সেই চেতনা এবং প্রেরণাও ছিল না, যদিও বিশ্বাসের দিক থেকে দৃঢ়তা অর্জন হয়েছিল, কিন্তু পরিবেশের প্রভাবে মানুষের প্রাপ্য অধিকার, ভ্রাতৃত্ব বোধ এবং ভালোবাসার কার্যত সেই মান প্রতিষ্ঠিত হয়নি যা মুসলিম ইসলাম নিজ জামাতে সৃষ্টি করতে চাইতেন। যখন তিনি এই অভিযোগ শুনেন যে জলসায় পরস্পরের দেখাশোনা করা হয়নি, যত্ন নেওয়া হয়নি এবং নিজের আরামকে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে প্রত্যেকেই বা কতক ব্যক্তি অন্যদের উপর, অন্যের স্বাচ্ছন্দ্যের উপর প্রাধান্য দিয়েছে, এটিতে মুসলিম ইসলাম খুবই রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। এই অসন্তুষ্টির কারণে এক বছর জলসাও হয়নি। তিনি কঠোরভাবে কঠোর ভাষায় বলেন যে আমি সত্য সত্যই বলছি যে মানুষের ইমান আদৌ খাঁটি ইমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের আরাম এবং স্বাচ্ছন্দ্যের উপর, ভাইয়ের আরাম ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য না দেবে, যথাসাধ্য প্রাধান্য না দেবে। এই হলো হযরত মুসলিম সাহেবের আন্তরিক আবেগ। জামাতের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা এবং প্রেম প্রীতি দেখার ক্ষেত্রে ছিল তার আবেগ। তিনি এই জন্য বেকুল হয়ে যান যে কেন আমার মান্যকারীরা পরস্পরের দুঃখ বেদনার প্রতি সংবেদনশীল নয়। প্রত্যেক ব্যক্তি জলসায় আসে, সেখানে তার যেখানে জলসার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ এবং রসুলের ভালোবাসা সৃষ্টি করতে হবে, আল্লাহ রসুলের ভালোবাসা সমৃদ্ধ করতে হবে, সেখানে পারস্পরিক প্রেম প্রীতি এবং ভ্রাতৃত্ব বোধের চেতনা এবং প্রেরণাও দৃঢ় হওয়া চাই, ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করতে হবে। জলসার উদ্দেশ্য এবং জলসায় অংশগ্রহণকারীদের মাঝে যে যা সৃষ্টি হওয়া উচিত তার এভাবে চিত্র অঙ্কন করেছেন। তিনি বলেন যে যথাসাধ্য প্রত্যেক বন্ধুর শুধু খোদার খাতিরে ঐশিক বা এলাহী কথাবার্তা শোনার জন্য, দোয়ায় অংশগ্রহণের জন্য এই তারিখে এখানে আসা উচিত। আর এই জলসায় তথ্য এবং তত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্ব শোনানোর ব্যবস্থা থাকবে যা ইমান বিশ্বাস এবং তত্ত্বজ্ঞানকে দৃঢ় করার জন্য আবশ্যক। একইভাবে সে সকল বন্ধুদের জন্য বিশেষ দোয়া করা হবে, বিশেষ মনোযোগ নিবদ্ধ হবে এদিকে। আর যথাসাধ্য আল্লাহ তাআলার দরবারে চেষ্টা করা হবে যেন আল্লাহ তাআলা নিজের দিকে তাদের আকর্ষণ করেন এবং নিজে তিনি তাদের গ্রহণ করেন এবং তাদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়ন করেন। আর এই যথা আরেকটি কল্যাণ হল সে বছরকালে যত নতুন ভাই জামাতভুক্ত হবে তারা নির্ধারিত তারিখে সেখানে এসে নিজেদের পূর্ববর্তী ভাইদের চেহারা দেখবে, আর এভাবে পরিচিত হয়ে পারস্পরিক ভালোবাসা এবং তাদের পরিচিতির যে সম্পর্ক সেটি দৃঢ় হবে। সব ভাইকে আধ্যাত্মিকভাবে ঐক্যবদ্ধ করার জন্য তাদের মধ্যকার শুষ্কতা এবং দৃঢ়তা এবং সৃষ্টির জন্য আর কপটতা দূরীভূত করার জন্য আল্লাহ তাআলার সন্নিধানে, আল্লাহ দরবারে চেষ্টা করা হবে। আর এই ধর্মীয় জলসার আরও বেশ কিছু আধ্যাত্মিক উপকারিতা এবং কল্যাণ রয়েছে যা ইনশাআল্লাহ বিভিন্ন সময়ে বা সময়ে সময়ে প্রকাশ পেতে থাকবে। সুতরাং আমাদের সকলকে যথাসাধ্য এই সমস্ত বিষয়ে সচেতন এবং যত্নবান হতে হবে যে এই দিনগুলোতে জলসার যে উদ্দেশ্য সেটি অর্জন করতে হবে। সেটি মুসলিম ইসলাম যেভাবে অন্যত্র বলেছেন যে জাগতিক মেলার মতো এই জলসাকে মনে করা উচিত নয়, এই উদ্ধৃতি থেকে যেভাবে স্পষ্ট আমাদের সামনে যে এই দিনগুলোতে আমাদের মনোযোগ ধর্মীয় কথাবার্তা শোনার প্রতি নিবদ্ধ হওয়া উচিত। পারস্পরিক বৈঠকে, নিজেদের বৈঠকে বা কথাবার্তা সময় নষ্ট করা উচিত নয়, আর সময়ের বেশিরভাগ বাজারেও নষ্ট করা উচিত নয়। কিছুক্ষণ জন্য যদি যেতে চান যেতে পারেন, কিন্তু অনেকের অভ্যাস হলো তারা স্থায়ীভাবে বাইরেই ঘোরাফেরা করে বা আজে বাজে বা অন্যান্য কথায় রত থাকে ধর্মীয় কথা বাদ দিয়ে। জলসায় অংশগ্রহণকারীদের চেষ্টা করা উচিত যে জলসার অনুষ্ঠানমালা ছাড়াও পরেও জলসার এই প্রধান অনুষ্ঠান রয়েছে, এছাড়াও কিছু অনুষ্ঠান হয়ে থাকে। জলসার অনুষ্ঠান ছাড়া বাকি যে সময় আছে, বাকি সময় ধর্মীয় কথাবার্তায় বা অন্য অন্য অনুষ্ঠানে অতিবাহিত করুন। দৃষ্টান্তরূপে এখানে এমন কিছু জিনিস আছে, বাজারে সময় নষ্ট না করে, এদেশে ঘোরাফেরার মাঝে সময় নষ্ট না করে জামাতি ভাবে কিছু এমন ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে যা দেখলে ইমান ইমান দৃঢ় হয়। যেমন মখজনে তাসাবিরের অধীনে একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, এটি জামাতের একটা ইতিহাস সংরক্ষিত হয়েছে, তা দেখুন। খোদার ফজল এবং কৃপারাজিকে স্মরণ করুন যে কিভাবে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এবং তাকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করছেন। জামাতের পরিচিতি এবং জামাতের তবলীগ কিভাবে প্রচার, কিভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে, আর শহীদদের ছবিও সেখানে আছে, লাগানো হয়েছে, তা দেখে তাদের পদমর্যাদার উন্নতি এবং নিজেদের ইমানের দৃঢ়তা এবং তাদের শহীদদের পরিবারের পরিবার পরিজনের জন্য এবং জামাতের সদস্যদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সর্বত্র জামাতকে শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। এছাড়া এশাহাদ বিভাগের পক্ষ থেকে একটা তাবু টানা হয়েছে, একটা মার্কি আছে, সেখানে গিয়ে এবছর যে সমস্ত বই ছেপেছে সেইগুলো দেখুন, যা ক্রয় যা কিনতে পারেন ক্রয় করুন। পূর্বের বই পুস্তক যাদের কাছে নেই তাও তারা তাদের হস্তগত করার চেষ্টা করা উচিত। রিভিউ অফ রিলিজিয়ান্স এবছর তাদের স্টল তারা তাদের কাজের পরিধিকে কিছুটা বিস্তৃত করেছে। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত বিভিন্ন তথ্য আছে ও ঈসা আলাইহিস সালামের পবিত্র কাফন সম্পর্কে সেখানে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যেগুলো দেখে ইমানকে দৃঢ় করুন। অনুভবের জলসার যে প্রধান যে অনুষ্ঠানমালা রয়েছে, এছাড়াও অন্যান্য ভাষায় অনুষ্ঠান হয়, সেগুলো থেকেও যথাসাধ্য আপনারা লাভবান হওয়ার চেষ্টা করুন। জলসার প্রধান অনুষ্ঠান মালার পর পরস্পর পরিচিত হওয়ার জন্য একে অন্যের সাথে সাক্ষাৎ করুন। জলসার পর অনেক নবাগত আহমদিরা বলে থাকেন যে আমাদের ভাষা ভিন্ন হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন জাতি গোষ্ঠীভুক্ত আহমদীদের সাথে যখন সাক্ষাৎ করি, তাদের ইঙ্গিতের বা ইশারার যে ভাষার কল্যাণে যে প্রেম, যে ভালোবাসার আবেগ সৃষ্টি হয় বা ভালোবাসা যে বৃদ্ধি পায়, তা এমন যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সুতরাং হযরত মসীহ মওউদ ইসলাম এই যে বলেছেন যে পারস্পরিক ভালোবাসা এবং আন্তরিকতার বন্ধন যেন দৃঢ় হয়, আর আধ্যাত্মিকভাবে সব ভাই যেন এক দেহের মতো হয়ে যায়, আর দূরত্ব আর যে শুষ্কতা এবং কপটতা দূরীভূত করার যে প্রচেষ্টা কথা তিনি বলেছেন, সে চেষ্টা যদি করা হয় এবং এর জন্য দোয়া করা হয়, তাহলে নিঃস্বার্থ সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং দোয়া এমন একটা পরিবেশ সৃষ্টি করে যার দৃষ্টান্ত শুধু আমাদের এই জলসাতেই চোখে পড়ে। তাই সবার এই সম্পর্ককে দৃঢ় করার বা এইভাবে পরিচিত হওয়ার চেষ্টা করা উচিত, এটি দৃঢ় করার চেষ্টা করা উচিত, শুধু খোদার খাতিরে এটি হওয়া উচিত। অনুরূপভাবে সবার এই চেষ্টা করা উচিত এবং দোয়া করা উচিত যে সকল সেই সব আধ্যাত্মিক কল্যাণ রাজি যার কথা মসীহ ইসলাম জেনারেলি উল্লেখ করেছেন, যে আরো অনেক আধ্যাত্মিক উপকারী দিক রয়েছে, আরো অনেক লাভজনক দিক রয়েছে যা সম্পর্কে আমরা ভাবতে পারি বা অনেক সময় তা ভাবাও সম্ভব নয়, বোঝাও যায় না। বা হযরত মসীহ মওউদের হৃদয়ে যাই ছিল যে আমার মান্যকারীরা এইসব আধ্যাত্মিক কল্যাণরাজিতে ভূষিত হোক, সেই সমস্ত আধ্যাত্মিক কল্যাণরাজি থেকে যেন আমরা অংশ পেতে পারি, এই দোয়া করা উচিত এবং এর জন্য চেষ্টা করা উচিত। সুতরাং এই দিনগুলোতে আমি যেভাবে বলছি আপনাদের, দোয়া করুন এবং চেষ্টাও করুন, সবার নিজ সাধ্য এবং সামর্থ্য অনুসারে এগুলোতে অংশ নেওয়া উচিত, জলসার প্রোগ্রাম শোনা, অনুষ্ঠানমালা শোনা, আর এই উদ্দেশ্যে শোনার চেষ্টা করা উচিত যে আমরা কার্যত আমরা এর উপর আমলও করব। এই সম্পর্কে নসিহত করতে গিয়ে এক জায়গায় হযরত মাসিহ আসলাম বলেন, সবার মনোযোগ সহকারে এইগুলো শোনা উচিত, যে সমস্ত কথা বলা বক্তৃতা করা হয় পুরো চিন্তা প্রণিধান সহকারে শোনো, কেননা এটি ইমানের প্রশ্ন। এই ক্ষেত্রে আলস্য এবং ঔদাসীন্য এবং মনোযোগহীনতা ভয়াবহ পরিণতিতে পর্যবসিত হয় যারা ইমানি বিষয়ে উদাসীন হয়ে থাকে, আর যখন তাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তারা মনোযোগ সহকারে তা শুনে না, যারা শুনে না সে সকল বক্তার বক্তৃতা যত উন্নত মানের হোক, যতই কল্যাণকর হোক, যতই কার্যকরী হোক না কেন, এমন লোকদের কোনো লাভ হয় না। মনোযোগ সহকারে না শুনলে বক্তা যেভাবেই বলুক না কেন কোনো লাভ হবে না তোমার। তিনি বলেন যে এমন মানুষই তারা যাদের সম্পর্কে বলা হয় যে এদের কান আছে কিন্তু শুনে না, হৃদয় আছে মন আছে কিন্তু বোঝে না। সুতরাং স্মরণ রেখো যে যা কিছু বলা হয় বর্ণনা করা হয় তা মনোযোগ সহকারে শোনো, যে মনোযোগ সহকারে শোনে না সে দীর্ঘকালও যদি কল্যাণকর ব্যক্তির সাহচর্যে থাকে তার সে সাহচর্যে থাকা লাভজনক হয় না। সুতরাং সব অনুষ্ঠান মালা মনোযোগ সহকারে শুনুন, আর এই উদ্দেশ্যে শুনুন যে শুধু জ্ঞানগতভাবে আমরা এই কথাগুলো উপভোগ করব না, বরং এর উপর আমলও করব, এটিকে কাজে রূপ দেব, নিজেদের ইমান এবং বিশ্বাস দৃঢ় করার এবং নিজের জন্য কল্যাণকর করার চেষ্টা করতে হবে। তিনি আরেক জায়গায় বলেন যে আমি এই কথাকে খুবই ঘৃণা করি যে শুধু বক্তার শব্দের ব্যবহার এবং বক্তৃতার স্টাইল এর উপরে দৃষ্টি থাকবে, এটা আমি ঘৃণা করি। তিনি বলেন মুসলমানদের ভিতরে যে পশ্চাৎপদতা এবং অধপতন এসেছে এর কারণ হলো তারা মূল বিষয়কে দেখে না, কথার প্রাণকে দেখে না, শুধু ছিলকা নিয়ে বাহ্যিক সৌন্দর্য নিয়ে তারা সন্তুষ্ট থাকে, বিষয়বস্তুর যে সার আছে বা নির্যাস আছে তার প্রতি দৃষ্টি নেই, কথাগুলো নিয়ে ভাবা হয় না, সেগুলোর উপর আমলের চেষ্টা হয় না, কাজে রূপ দেওয়ার চেষ্টা হয় না, শুধু এটি দেখা হয়, এটি দেখে যে অমুক বক্তা খুব ভালো বক্তৃতা করেছে বা অমুক অমুক ব্যক্তি এইভাবে বক্তাদের উপর ছেয়ে গেছে, হঠাৎ জাদুকরি বক্তৃতা ছিল, অনেকে এমন কথা বলে। তো হুজুর বলছেন এইসব কথা বৃথা, অর্থহীন, উদ্দেশ্যহীন। তিনি মান্যকারীদের নসিহত করেছেন যে তোমরা এমন বক্তাদের মতো হয়ো না বা এমন অংশগ্রহণকারীদের মতো হয়ো না, বরং এটি থেকে মুসলমানদের উন্নতির পরিবর্তে অবনতির কারণ এটি। মজলিসে যারা আসে, বৈঠকে যারা আসে, তারা আন্তরিকতা নিয়ে আসে না, অনেক বড় বড় অধিবেশন বা বৈঠক বসে কিন্তু আন্তরিকতা থাকে না, আর শুধু বাহ্যিক কথাবার্তাই হয়। সুতরাং আমাদের সবার এদিকে মনোযোগ দেওয়ার উচিত, আন্তরিকতার সাথে সব অনুষ্ঠান শুনুন, নতুবা এত টাকা পয়সা খরচ করে এখানে আসা আপনাদের আর জামাতেরও এই ব্যাপক ব্যবস্থাপনার পিছনে খরচ অর্থহীন। সুতরাং আগত মেহমান, জলসায় অংশগ্রহণকারী সকলেই জলসায় অংশগ্রহণের উদ্দেশ্যকে সামনে রাখুন, আর সর্বোচ্চ বা সবচেয়ে বেশি এটি থেকে উপকৃত বা লাভবান আছে যখন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিন প্রশাসনিক বা ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে। কিছু বলতে চাই যে ব্যবস্থাপকদের সাথে পুরো সহযোগিতা করুন, ব্যবস্থাপকরা যেখানে আপনাদের কল্যাণের জন্য আপনাদের উপকারিতার জন্য কাজ করছেন সেখানে এটি তখন লাভজনক হবে যদি আপনারা সহযোগিতা করেন। জলসাগাহে বসার সাথে সম্পর্কযুক্ত হোক না কেন, পুরুষদের জন্য হোক বা মহিলাদের জন্য হোক বা সে সমস্ত মায়েদের জন্য যাদের সন্তান সন্ততি আছে, বা খাবারের তাবতে খাবারের সময় যাওয়া এবং এক শৃঙ্খলার অধীনে খাবার খাওয়ার নির্দেশ মেনে চলুন, কিন্তু যে সমস্ত ব্যবস্থাপকরা খাবার খাওয়ানোর জন্য দায়ী তাদেরকে স্মরণ রাখতে হবে যে অনেকের অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে, অনেক সময় দেরিতে আসার কারণে বা অনেক এমন মা যারা সন্তান সাথে নিয়ে আসেন তারা তাদেরকে খাবারের নির্ধারিত সময়ের বাইরেও খাবারের প্রয়োজন হয় বা তাবুতে যেতে হয়, তাই সেখানে কিছু না কোনো না কোনো বা কিছুটা হলেও ব্যবস্থা সবসময় থাকা উচিত, কেননা সে সময় বাজার তো বন্ধ থাকে। কিন্তু জেনারেলি অতিথিদের স্মরণ রাখা উচিত যে প্রত্যেক ব্যক্তি জলসার সময়ে অধিবেশন চলাকালে তার স্মরণ রাখা উচিত যে সে যেন জলসা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করে, লাভবান হওয়ার চেষ্টা করে, ফায়দা হাসিল করার চেষ্টা করে। একথা মনে করা উচিত না যে কিছুটা যেহেতু অনুমতি রয়েছে তাই ব্যবস্থাপকদের বিরক্ত করলেও কোনো অসুবিধা নেই। যে সমস্ত মায়েরা বাচ্চা নিয়ে এসেছেন তাদের চেষ্টা করা উচিত যে কিছু 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 না কিছু বাচ্চা যেন সাথে নিয়ে আসবেন খাওয়াতে যদি হয়। অনুরূপভাবে যারা ট্রাফিকের দায়িত্বে আছেন তাদের সাথেও সহযোগিতা করুন, যেখানে পার্কিং করতে বলা হয় সেখানে গাড়ি পার্ক করুন, স্ক্যানিং এর যেই ব্যবস্থা আছে সেটিকে উন্নত করার সর্বাত্মক চেষ্টা হয়েছে কিন্তু কিন্তু একটু সমস্যা হলেও সহ্য করুন এবং ব্যবস্থাপকদের সাথে পুরো সহযোগিতা করুন, নিরাপত্তার জন্য এটি আবশ্যক এবং আপনাদের আপনাদের সুবিধার জন্য এটি গুরুত্বপূর্ণ। আপনারা সহজে গেট অতিক্রম করতে পারবেন। অনুরূপভাবে নিরাপত্তার জেনারেল যে দিক আছে সেক্ষেত্রে পুরো সহযোগিতা করুন। আমাদের সিকিউরিটির জন্য শত্রু আশেপাশে দৃষ্টি রাখা উচিত, পৃথিবীর অবস্থা এমন আর জামাতের উন্নতির ফলে হিংসুকদের ষড়যন্ত্র উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাই নিরাপত্তার দিকে দৃষ্টি রাখা আবশ্যক। হিংসুকদের হিংসা এবং দুষ্কৃতি দুষ্টদের দুষ্কৃতি থেকে বাঁচার জন্য আমি পূর্বেই বলেছি যে অনেক দোয়া করুন, আল্লাহ তাআলা জলসাকে সকল অর্থে বরকতময় করুন। জলসার প্রোগ্রাম যে ছাপা হয়েছে তা সবাইকে দেয়া হয়, তাতে বিভিন্ন দিক নির্দেশনা লেখা থাকে, তা মনোযোগ সহকারে পড়ুন এবং তা মেনে চলুন। নামাজের পর আমি কিছু গায়েবানা জানাজা রয়েছে যা পড়াবো। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এটিও বলেছেন যে জলসার প্রেক্ষাপটে তিনি বলেছেন যে এই গত এক বছরে যে সমস্ত ভাইয়েরা ইহজগৎ থেকে চলে যান তাদের জন্য দোয়ার মাগফিরাত করাও জলসার একটি উদ্দেশ্য। তো এখন আমি দুটো গায়েবানা জানাজা দুজনের গায়েবানা জানাজা পড়াবো। একজন হলেন আমাদের এক শহীদ যুবক আর একজন জামাতের এক প্রবীণ খাদেম। তার সাথে অনুরূপভাবে আপনারা এবছর যারাই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদেরকেও দোয়ায় স্মরণ রাখবেন। আজকে যেহেতু জানাজা হচ্ছে তাই এমন সব সদস্য যারা বিদায় নিয়েছেন তাদেরকে স্মরণ রাখবেন। প্রথম জানাজা হলো শহীদের, তার নাম হলো একরামুল্লাহ, পিতার নাম করিমুল্লাহ, জায়গার নাম বুঝিনি হুজুর কি বলেছেন, ডেরা গাজী মৌসা শরীফ ডেরা গাজী খানের সাথে তার সম্পর্ক। বিরোধীরা 2015 সালের 19 আগস্ট মাগরিবের নামাজের পরে তার মেডিকেল স্টোরে এসে গুলি করে তাকে শহীদ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার দিন 19 আগস্ট শহীদ মরহুম তার মেডিকেল স্টোরে ছিলেন, দুইজন দুইটি মোটরসাইকেলে চারজন আরোহী এসে গুলি করে পালিয়ে যায়। আক্রমণকারীরা যাওয়ার সময় হাওয়াই ফায়ার করে এবং আল্লাহু আকবার ধ্বনি উচ্চকৃত করতে থাকে, যা বলতে থাকে যে আমরা কাফেরকে হত্যা করেছে। শহীদ মরহুমের শরীরে বিভিন্ন স্থানে 11টি বুলেট লেগেছে, একটি চোখে লাগে আর চোখের পিছন দিকে তা বেরিয়ে যায়। ঘটনাস্থলে তিনি শহীদ হন। শহীদ মরহুমের বংশে আহমদীয়, তার দাদা সরদার ফয়জুল্লাহ খান সাহেব অর্থাৎ সরদার বেগম সাহেবের মাধ্যমে আহমদীয়ত এসেছে। তিনি হযরত মসিহ মাউদের কাছে প্রথমে লিখিত বয়াত পাঠিয়েছেন, পরবর্তীতে অর্থাৎ 1905 সনে তার স্বামীর সাথে কাদিয়ান গিয়ে হযরত মসিহ মাউদ ইসলামের পবিত্র হাতে বয়াত করে আহমদিয়া জামাতভুক্ত হয়েছেন। সরদার বেগম সাহেবের বয়াতের কিছু কাল পর জনাব সরদার ফয়জুল্লাহ সাহেব বয়াত করেন, বয়াত করে জামাত ভুক্ত হন। জনাব সরদার ফয়জুল্লাহ সাহেব ডেরা গাজী খানের আমির ছিলেন। 10 বছর পূর্বে তনসার কাছে একটি জায়গায় তিনি স্থানান্তরিত হন। একরামুল্লাহ সাহেব 1900 ডেরা গাজী খানের করকমুরে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ মরহুম ডিগ্রি করেছেন, পড়ালেখার পর ডিসপেন্সারি খুলেন, ডিসপেন্সার কোর্স করেন, আর 9 বছর পূর্বে চনসার শরীফে মেডিকেল স্টোর খোলেন। কিছুদিন চাকরিও করেছেন। 2009 সনে বিয়ে হয় তার। অত্যন্ত ইমানদার, নেক প্রকৃতির অধিকারী, ভদ্র এবং অত্যন্ত মখলেস যুবক ছিলেন। বন্যায় পুরো এলাকা প্রভাবিত হয়, যে ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য মানব সেবার তৌফিক পেয়েছেন। গরিবদেরকে প্রায় সময় বিনামূল্যে ঔষধ দিতেন। তিনি পিছনে থেকে খেদমত করতেন, পিতামাতারও খেদমত করতেন। আল্লাহ ফজলে তিনি মৌসি ছিলেন, আর শাহাদতের সময় সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন।
১১ জুলাই ২০১৫ তারিখে ঠিক সেখানে কিছু মানুষ জামাতের মসজিদের উপর আক্রমণ করেছিল, কাউন্সিল তুনসা শরীফের, এবং এলোপাথারি গুলিবর্ষণ করেছিল, অনবরত ধমকি দেওয়া ছিল, বিরুদ্ধবাদীরা বিভিন্ন বিজ্ঞাপন ছাপাচ্ছিল, জামাতের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করছিল সেখানে অনবরত। যা হোক, তা সত্ত্বেও তারা বিরুদ্ধে সত্ত্বেও নির্ভীকভাবে এর মোকাবেলা করছিলেন। তার স্ত্রী বলেন যে কিছুদিন পূর্বে তিনি হযরত মসিহ মাউদ ইসলামকে স্বপ্নে দেখেন এবং হযরত মসিহ মাউদ ইসলাম তাকে বলেন যে নির্দ্বিধায় এসে যাও। শহীদ মরহুম শোক সন্তপ্ত পরিবারে ভাই বোন ছাড়াও মা, স্ত্রী এবং দুজন কন্যা সন্তান, একজন মেয়ে রাফিয়া মরিয়ম 4 বছর, পুত্র ইবনে কাশেফ 2 বছর, দুজন সন্তানী ওয়াকফে নামে অন্তর্ভুক্ত। আল্লাহ তালা শহীদ ভাইয়ের পদমর্যাদা উন্নীত করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য এবং সাহস দান করুন। দ্বিতীয় জানাজা মোকাররম মোহতরম প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী সাহেবের, এমএ, যিনি আজকাল ওকিলুত তসনিফ তাহরিকি জাদিদের ওকিল ছিলেন, 14 আগস্ট ২০১৫ তারিখে ইন্তেকাল করেন। শিক্ষা বিভাগের রেকর্ড অনুযায়ী তিনি জন্মগ্রহণ করেন, ধরতে পারেনি সনটি। যা হোক, অল্প বয়সেই তিনি শিক্ষা অবস্থায় মৌলভি জহুর হোসেন সাহেব বুখারা ইসলামের প্রতিরক্ষায় তিনি এটি মনোজারা করেছিলেন। এটি শুনে তার উপরে ভালো প্রভাব পড়ে।
যিনি দর্শন বিভাগের প্রফেসর ছিলেন, তার ব্যক্তিত্বে এবং উন্নত গুণাবলী এবং তাবলীগের কারণে 1941 সনে যৌবনে আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য হয়। শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের খেদমতরত ছিলেন। তিনি শুধু নিজের বংশেই না বরং গ্রামেও একমাত্র আহমদী ছিলেন। অত্যন্ত সাহসিকতার সাথে পুরো পরিস্থিতির মোকাবেলা করেছেন। লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে দর্শনে এমএ করেছেন। এরপর 9 এপ্রিল ১৯৪৪ সনে জীবন উৎসর্গ করার আবেদন করেন। খলিফাতুল মসীহ সানী রাদিয়াল্লাহু আনহু খেদমতে তার আবেদন পেশ করেন। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু পরম স্নেহ পরবশ হয়ে আবেদন গ্রহণ করেন। এরপর তালিমুল ইসলাম কলেজ কাদিয়ানে দর্শনের লেকচারার বা প্রফেসর হিসাবে নিযুক্ত হন। দেশ বিভাগের পর প্রথমে লাহোরে, এরপর রাবুয়াতে শিক্ষার সাথে সম্পৃক্ত হন। তালিম ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকদের তিনি একজন। কলেজে দর্শন, সাইকোলজি এবং সাহিত্য পড়াতেন। খলিফা সালেসের প্রাইভেট সেক্টর হিসাবে কাজের তৌফিক পেয়েছেন। অনুরূপভাবে খলিফা সালেসের আফ্রিকা এবং ইউরোপ সফরে তার সাথে ছিলেন তিনি। তার সাহচর্য লাভের সৌভাগ্য হয়েছে। 1984 সনে জামে আহমদিয়ায় ইংরেজির প্রফেসর হিসাবে তিনি নিযুক্ত হন, যেখানে তিনি ইংরেজি বিভাগ ইংলিশ ডিপার্টমেন্টের হেড হিসাবে জামাতের খেদমতের তৌফিক পেয়েছেন। সেই সময় মসীহ মওউদ ইসলামের বিভিন্ন বইয়ের অনুবাদেরও সৌভাগ্য হয়েছে তার। ওয়াকফেনো বিভাগ ওয়াকালত ওয়াকফেনো যখন প্রতিষ্ঠিত হয়, এর ভিত্তি রাখা হয়, তখন চৌধুরী মোহাম্মদ আলী সাহেবকে খলিফাতুল মসীহ রাবে প্রথম ওয়াকফেনো এর উকিল নিযুক্ত করেন, উকিল ওয়াকফেনো নিযুক্ত করেন। 1998 সনে অনুবাদের কাজের ব্যাপকতার কারণে তাকে ওকিলুত তাসনিফ নিযুক্ত করা হয়। খলিফাতুল মসীহ রাবের পক্ষ থেকে এটি হয়েছে আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এই কাজে নিয়োজিত ছিলেন, রত ছিলেন। তিনি জামাতের বহু অনেক কিতাবের ইংরেজি থেকে উর্দু থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। অনুরূপভাবে তিনি প্রায় 71 বছর জামাতের খেদমতের তার সৌভাগ্য হয়েছে। দীর্ঘদিন পাঞ্জাব ইউনিভার্সিটির সেনেট বোর্ড অফ স্টাডিজের মেম্বার ছিলেন তিনি, এটি অনেক বড় একটি সম্মান। তিনি উর্দু সাহিত্যে খুবই উন্নত রুচি রাখতেন সাহিত্যের ক্ষেত্রে এবং ভাষার ক্ষেত্রে তার সুগভীর দক্ষতা ছিল। খুব পরিশ্রমী একজন ব্যবস্থাপক ছিলেন, সহানুভূতিশীল শিক্ষক ছিলেন এবং স্নেহশীল তত্ত্বাবধায়ক, খেলাফতের সত্যিকার অনুগত ছিলেন। জামাতের ব্যবস্থাপনার সাথে নিষ্ঠা এবং বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখতেন, সেই ধরনের বুজুর্গ ছিলেন। তিনি লোক দেখানো পছন্দ করতেন, নরম স্বভাব, নরম প্রকৃতির, মানুষের প্রতি সহানুভূতিশীল, অত্যন্ত নেক মানুষ ছিলেন। এইসব কথাগুলো এমন যাতে বিন্দুমাত্র কোনো বাড়াবাড়ি নেই, অতিরঞ্জন করা হচ্ছে না। 13 আগস্টের অফিসে এসেছেন আর পুরো সময় অফিসিয়াল কাজের পর ঘরে যান, সেখানে তার হার্ট অ্যাটাক হয়, তাৎক্ষণিকভাবে হাসপাতাল আনা হয়, কিন্তু তিনি 13 এবং 15 আগস্টের দিবাগত রাতে আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ভাই এবং দুই বোন রেখে গেছেন শোক সন্তপ্ত পরিবারে। জনাব চৌধুরী হামিদুল্লাহ সাহেব ওকিলে আলা বলছেন যে আমি ছোট ছিলাম, ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়তাম কাদিয়ানে, তখন ফজলে আমার হোস্টেলের ভিত্তি রাখার একটা সেই যুগের কথা বলছেন। খলিফাতুল মসীহ সানী আসছিলেন ভিত্তি রাখার জন্য। খলিফাতুল মসীহ সানী রাদিয়াল্লাহু আনহু সেখানে আসেন আর হোস্টেলের উঠানে দাঁড়িয়েই তিনি বক্তৃতা করেন। তিনি বলেন আমি ছোট ছিলাম কিন্তু আমার মনে আছে হুজুর বলেন যে মৌলবী মোহাম্মদ আলী সাহেব জালন্ধরের সাথে সম্পর্ক রাখতেন। মৌলবী মোহাম্মদ আলী শাহে যিনি মসীহ মওউদের যোগে বয়াত করেছিলেন, এরপর খেলাফতের যোগে খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তার সম্পর্ক জলন্ধরের সাথেই ছিল। খলিফা সানি বলেন মৌলভী মোহাম্মদ আলী সাহেব জলন্ধরের সাথে সম্পর্ক রাখতেন আর চৌধুরী মোহাম্মদ আলী সাহেব যাকে আমি এখন হোস্টেলের ওয়ার্ডেন নিযুক্ত করছি, তত্ত্বাবধানিত করছি, তিনিও জলন্ধরের সাথে সম্পর্ক রাখেন। একই সাথে তিনি একথাও বলেন যে মৌলভী মোহাম্মদ আলী সাহেবও আড়াই জাতির সাথে সম্পর্ক রাখতেন আর চৌধুরী মোহাম্মদ আলী সাহেবের সম্পর্ক আড়াই জাতির সাথে। এরপর চৌধুরী মোহাম্মদ আলী সাহেবের কাছে অনেক তার সাথে অনেক বিভিন্ন আশা প্রত্যাশার কথা ব্যক্ত করেন তার প্রতি। তিনি বলেন যে হুজুর বলছেন যে মৌলভী মোহাম্মদ আলী চায় সে বেশি তিনি মসীহ মওউদের বইয়ের অনুবাদের সুযোগ পেয়েছেন আর তার অনুবাদও করেছেন বড় উন্নত মানের শব্দ বা বাক্য বা বিষয়বস্তুকে জলাঞ্জলি না দিয়ে সত্যিকার অনুবাদের যে দায়িত্ব তা তিনি পালন করেছেন। অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব বলেন যে 1939 সনের জলসায় তিনি গোপনে অংশগ্রহণ করেন আর 1940 সনে হযরত মুসলিম মওলার হাতে বয়াত করেন। 1941 সনে তিনি বয়াত করেন। আসলে তিনি আরো লিখছেন যে প্রথম দিন থেকেই খেলাফতের তিনি প্রেমিক ছিলেন। হযরত মুসলিম মওল সম্পর্কে তিনি বলেছেন অর্থাৎ মূর্তিমান সৌন্দর্য আর স্বর্গীয় সৌন্দর্য মুসলিম মওলকে সম্বোধন করে বলেন, তিনি বলেন তার ভালোবাসা সকল খেলাফতের প্রতি প্রবল কোরাল বন্যার মতো ছিল। অর্থাৎ এত সুগভীর ভালোবাসা রাখতেন। তিনি লেখেন তার সাথে যখন ওই সাক্ষাৎ হতো, তার সাথে অধিবেশন যতই সংক্ষিপ্ত হোক না কেন, তার সাহচর্য যেই বসত সে খেলাফতের ভালোবাসায় সমৃদ্ধ হয়ে ফিরে আসতো। আর এই কথা সবাই বিনা বাক্য ব্যয় উল্লেখ করেছে। রিয়াজ আহমদ ডোগর সাহেব যিনি জামাতের মুবাল্লিগ, তিনি বলেন যে এই অধম জামিয়া আহমদিয়া ছাত্র জীবনে, তার আমি ছাত্র ছিলাম, তিনি ইংরেজি শিক্ষক ছিলেন, কিন্তু তিনি ইংরেজি নয়, ওয়াকফের গুরুত্ব, নৈতিক শিক্ষা, খেলাফতের প্রতি বিশ্বস্ততা, বুজুর্গদের সম্মান, জামাতের সব জামাতের যে মর্যাদা সেসব বিষয়ে বোঝানোর চেষ্টা করেছেন। বলেন আমি যখন কর্মক্ষেত্রে যাচ্ছিলাম, জামিয়া থেকে বেরিয়ে দেখি তিনি এক বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে আমাকে ডেকে আমাকে বলেন যে কি করছো। তিনি বলেন যে এখন তুমি ফিল্ডে যাচ্ছ, কর্মক্ষেত্রে যাচ্ছ। তিনি বলেন যে আমার দুটো কথা ভালোভাবে স্মরণ রাখবে আর প্রত্যেক মোবাইলের এবং মুরব্বীর জন্য গুরুত্বপূর্ণ কথা, যে তুমি কর্মক্ষেত্রে যাচ্ছ, কর্মক্ষেত্রে ফিল্ডে যাচ্ছ। চৌধুরী সাহেব তাকে বলেন যে সেখানে রিয়াজ ডোগরকে কেউ জানে না, জামাতের সদস্যরা তোমার কাছে হযরত আসবে মসিহ মওউদের প্রতিনিধি জেনে। আর হযরত মসিহ মওউদকে আল্লাহ তাআলা বলেছেন যে লা তাসআম মিনান নাস, অর্থাৎ মানুষের সামনে কোনো বিরক্তি বা ক্লান্তি প্রকাশ করবে না। তুমি বাহ্যত অনেক সময় ক্লান্ত হবে বা মাথা ব্যথা থাকবে, তোমার ঘুমাতে ইচ্ছে করবে, এক ব্যক্তির ঘুম আসবে না, রাতে সে তোমার কাছে এসে যাবে, তার সামনেও ক্লান্তি প্রকাশ করা যাবে না। অর্থাৎ তোমার অবস্থা যাই হোক না কেন, যেই আসুক, কোনো দুশ্চিন্তার কারণে বা যে কারণে আসুক, কখনো কোনো বিরক্তি বা ক্লান্তি বা শ্রান্তি প্রকাশ করবে না। তিনি আরো বলেন দ্বিতীয় কথা স্মরণ রেখো যে বিভিন্ন জামাতে যখন যাবে অনেকেই তোমার দুর্বলতা চিহ্নিত করবেন, বা কেউ যদি দুর্বলতা চিহ্নিত করে হাসি মুখে তা স্বীকার করে নিজের সংশোধনের চেষ্টা করবে, অনেকে স্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করবে। তিনি বলেন যে এটি অনেক মন্দ কাজ বা বাজে অভ্যাস, কিন্তু তা সহ্য করবে শুনে। তিনি আরো বলেন যে কেউ যদি খলিফা বা খেলাফতের বিরুদ্ধে কোনো আপত্তি করে, তোমার সহ্যের সকল সীমা ছাড়িয়ে যাওয়া উচিত, এটা সেটা সহ্য করবে না। তিনি বলে আমার দুটো কথা যদি স্মরণ রাখো, কর্মক্ষেত্রে সব তোমার সকল সবকিছু সহজ হয়ে যাবে তোমার জন্য কর্মক্ষেত্রে কাজ করা। ডক্টর নুরি সাহেব বলেন চৌধুরী
মোহাম্মদ আলী সাহেব যখন এই প্রাণহারি হার্ট অ্যাটাক হয় হাসপাতালে নেওয়া হয়, তখন তার চেহারে হাসি ছিল এবং তিনি খোদাতালার মহিমা কীর্তন করছিলেন অনবরত। তিনি তাহের হার্ট ইনস্টিটিউট আবার রেজিস্টার্ড কৃত প্রথম রোগী ছিলেন। দীর্ঘদিন ধরে হার্টের অসুস্থতা ছিল, কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হন, আল্লাহ তালা তাকে আরোগ্য দেন, তা পুনরায় তিনি সেবায় আত্মনিয়োগ করেন। সবসময় দোয়া করতেন আল্লাহ তালা যেন আমাকে এই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন তৌফিক দিন এবং বয়স দিন, এবং যে কাজ খলিফা বক্তা আমার অর্পণ করেছেন তা পারার তৌফিক দিন, এবং একথা বলতে তার চোখ দিয়ে অশ্রু ঝরত। সব সময় দোয়া করতেন যে আল্লাহ তালা আমার পাপ ক্ষমা করো, আমার দুর্বলতা ক্ষমা করো, আমার সকল পাপ ক্ষমা করে দাও, আর আল্লাহ তালার ফজল এবং রহমত এবং তার নৈকট্য যেন আমার লাভ হয়। মুজফ্ফর দুরানি সাহেব মুরব্বি লিখেছেন, যখন আমি আসছিলাম তখন আমি জিজ্ঞাসা করি, তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই, তখন তিনি আমাকে উচ্চস্বরে সালাম পৌঁছানোর জন্য বলেন, খেলাফতের প্রতি সত্যিকার ভালোবাসা ছিল,
যে খলিফারই উল্লেখ করতেন, ভালোবাসার সঙ্গে তার উল্লেখ করতেন, ব্যক্তিগত সম্পর্কের যে ঘটনা বলি তা উল্লেখ করতেন, যে খলিফার কথাই আলোচনা আরম্ভ হতো মনে হতো তিনি তারই প্রেমিক। অথচ লিখেছেন যে খাক স্যার আপনার সঙ্গে সাক্ষাতের কথা বলেন, আপনি খেলাফতের প্রতি সত্যিকার অর্থে উৎসর্গিত ছিলেন এবং সকল খলিফার প্রেমিক ছিলেন এবং এটি সত্যিকার মোমেন এবং সত্যিকার আহমদীর পরিচয় বা চিহ্ন। প্রফেসর সানাউল্লাহ সাহেব বলেন, চৌধুরী মোহাম্মদ আলী সাহেব আহমদিয়া খেলাফতের এক জীবন্ত ইতিহাস ছিলেন এবং খেলাফতের জন্য তার প্রাণ বিসর্জন তিনি দিতে কুণ্ঠাবোধ করতেন না এবং তার এই পঙ্ক্তি ছিল, একটি পঙ্ক্তি উজে পড়েছেন মোবারক সিদ্দিক সাহেব, লিখেছেন যে একবার আমি তার সমীপে যাই এবং কথা বলার সুযোগ হয়েছিল, আমি তাকে বললাম ইন্তেখাবে সুখান অনুষ্ঠানে আপনার অমুক অমুক নজম শোনার আগ্রহ ব্যক্ত করে লোক, এই কথা শুনে তিনি চোখে অশ্রু ঝরতে থাকে, তিনি বলেন আমার বাক্যের কোনো গভীরতা নেই, এগুলি সব খেলাফতের বরকত, আমি শুধু আহমদীদের হৃদয়ের অনুবাদ করি তাই মানুষের ভালো লাগে, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, রহমত এবং ক্ষমার আচরণ করুন এবং নিষ্ঠাবান এবং খেলাফতের প্রতি উৎসর্গিত তার মতো নিষ্ঠাবান প্রেমিক আল্লাহ তাআলা সর্বদা জামাতকে দিতে থাকুন।
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ